রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني চ্যানেল এর দর্শক শ্রোতা, রহমত পূর্ণ প্রভাত অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আজকের আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা রহমত পূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াতের মাধ্যমে আজকে এই অনুষ্ঠান শুরু করব। আমরা এখন যাব কারি সাহেবের কাছে, আমরা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করব।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা পবিত্র কোরআন পাকের তেলাওয়াত শ্রবণের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করতেছি আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে পবিত্র কোরআন পাকের তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আদবের সাথে খুব মনোযোগ সহকারে পবিত্র কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشية الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو لا إله إلا هو فاتخذه وكيلا
آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله مدري چلے দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা আজকে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের শুরুতেই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফাতিহা কোরআনুল করিমের তেলাওয়াত করার পবিত্র কোরআনের তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। অনুষ্ঠানে আমরা হামদে বারি তাআলা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। আর অনুষ্ঠানে আপনাদের পক্ষ থেকে কল এবং এসএমএস গুলো আমরা অনুষ্ঠানে সামিল করে থাকি। আজকে আমরা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে একটি আলোচনার বিষয় আমরা নিয়েছি। আর আজকের অনুষ্ঠানে আলোচনার বিষয় হচ্ছে দোয়া কবুল হওয়ার স্থান সমূহ। আমরা সকলেই জানি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দোয়া করার জন্য প্রার্থনা করার জন্য ইরশাদ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া করার জন্য বান্দা আল্লাহর দরবারে দোয়া করবে, ফরিয়াদ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়াকে কবুল করানোর জন্য, দোয়া কবুল হওয়ার কিছু সময়, নির্দিষ্ট কিছু দিন, কিছু রাত, কিছু মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করেন। এটা হচ্ছে মাধ্যম। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম এটাও রেখেছেন যে বিশেষ কিছু স্থান দোয়া কবুলের জন্য। আজকে আমরা রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানের ওই সকল স্থানগুলো, যে স্থানে আল্লাহ তাআলা দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়, কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন স্থানের আলোচনা এসেছে যে কোন স্থানে আমরা আল্লাহ তাআলা দরবারে দোয়া করব। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশেষ স্থানের ওসিলায় আপনার আমার দোয়াকে কবুল করবেন। মুবাল্লিগে দাওয়াত ইসলামী অনুষ্ঠানে আমাদের সঙ্গে আমরা আজকে যে বিষয় আমরা নিয়েছি দোয়া কবুল হওয়ার স্থান সমূহ, এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো যে কোথায় কোন স্থানে আমরা যদি আল্লাহ দরবারে ফরিয়াদ করি আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করবেন। দর্শক শ্রোতা আসুন আমরা শুরুতে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের রিয়াজ ভাই আমাদের অনুষ্ঠানে আমাদের আজকের যে আলোচনার বিষয় আজকের বিষয়ে আমরা মাদানী ফুল শ্রবণ করি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইমরান ভাই দোয়া কবুলিয়তে স্থান তো উলামায়ে কিরাম অসংখ্য কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। প্রথমে আমাদেরকে বুঝতে হবে দোয়ার গুরুত্ব কি।
জি,
কেন স্থান পৌঁছে যে আমলটি করবে সে আমলের প্রথমে গুরুত্ব বুঝতে হবে, সে আমলের গুরুত্ব কতটুকু। দোয়া এমন একটি ইবাদত যা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে বান্দা যখন এই ইবাদত অর্থাৎ দোয়া যত করে ততই আল্লাহ তাআলা তাকে পছন্দ করে থাকেন। এবং কোরআনুল করিমের মধ্যেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু দোয়া করার ব্যাপারে বলেননি, বরং দোয়া কবুলের সুসংবাদও দিয়েছেন। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ ফরমান সূরা মুমিনুন পারা ২৪ আয়াত নম্বর ৬০ এর মধ্যে ওয়াকালা রাব্বুকুম উদ্উনী আস্তাজিব লাকুম, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং তোমাদের রব বলেছেন আমার নিকট প্রার্থনা করো আমি কবুল করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে করিমার মধ্যে দোয়া করার উৎসাহ প্রদান করেছেন এবং এটাও বলে দিয়েছেন যে আমার নিকট দোয়া করো আমি কবুল করব।
সুবহানাল্লাহ,
এটা সাধারণভাবে এলান হয়ে গেল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। এবং কিতাবে বর্ণিত আছে দোয়া প্রার্থনাকারী যখন দোয়া করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে তখন তার অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস যেন থাকে আমার এই দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিশ্চয় কবুল করবেন। তার আত্মবিশ্বাস যদি মজবুত হয়, ওই আত্মবিশ্বাস মজবুত হওয়ার কারণে সে দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়।
সুবহানাল্লাহ।
আরেক জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ ফরমান সূরা বাকারা আয়াত নম্বর 186 এর মধ্যে কনজুল ইমান থেকে অনুবাদ, এবং এ মাহবুব যখন আপনাকে আমার বান্দাগণ আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে আমি তো নিকটেই আছি, প্রার্থনা কবুল করি আহ্বানকারী আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে বান্দা যখন আহ্বান করে, কাকুতি মিনতি করে, দোয়া করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ফরিয়াদকে শুনেন, তাদের দোয়াকে কবুলও করেন। এবং এই দোয়া এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অনেক পছন্দনীয়। বান্দা যত বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করবে, ততই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পছন্দ করে থাকেন এবং তার দোয়াকে কবুল করে থাকেন। হাদিস শরীফের মধ্যেও উৎসাহ প্রদান করা হয়েছে, দোয়ার গুরুত্ব বোঝানো হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান তিরমিজি শরীফের হাদিস, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে ইবাদতের মূল। এখন দোয়া যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদতের মূল, তো এই মূল জিনিসকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর একটি রেওয়ায়েতে আছে, দোয়া ভাগ্যকে পরিবর্তন করে দেয়।
সুবহানাল্লাহ।
তো জানি না কত লোকের ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়ার কারণে। আচ্ছা, অনেকে দোয়া করে প্রার্থনা করে কিন্তু দেখা যায় তার ভাগ্য পরিবর্তন হয় না। এর মানে এটা নয় যে তার দোয়া কবুল হয়নি বা তার দোয়া কবুল করা হচ্ছে না, এর মানে এটা ধরা হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো বা তাকে পছন্দ করেছেন, তার চাওয়া আল্লাহ তাআলার দরবারে অনেক পছন্দনীয়, এই কারণে তাকে দেরিতে দেওয়া হচ্ছে। বা দেরি এই জন্য হচ্ছে সে দোয়া করার যে নিয়মাবলী, সে নিয়মাবলীর উপর আমল না করে সে অলসতার মাধ্যমে বা সে অমনোযোগী হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে চাচ্ছে, যার কারণে তার চাওয়া সঠিক হচ্ছে না। তো এই জন্য দোয়া করতে হবে একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই আশ্বাস বিশ্বাস রেখে যে আমার প্রভু, আমার রব, আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করবেন। তো নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করবেন এবং তার দোয়ার যে ফল রয়েছে সে অবশ্যই দেখতে পাবে।
সুবহানাল্লাহ। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সংক্ষেপেই যে দোয়ার যে গুরুত্ব ইসলাম শরীয়তে আমরা সকলেই জানি, আর দোয়া এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যে দোয়ার কুবুলিয়তের যে বিষয়, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে যে দোয়ার গুরুত্ব, যারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে কেমন পছন্দ করেন, আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় মাদানী চ্যানেলে আমাদের শোনার সৌভাগ্য হচ্ছে। আজকে আমরা অনুষ্ঠানের আলোচনা শুরুতে যে দোয়ার যে গুরুত্ব, ইবাদতের মূল দোয়া, আর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপন উম্মতদেরকে প্রতিটি কাজের ক্ষেত্রে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা সকলেই জানি ইসলামী শরীয়তে এমন কোন কাজ নেই, প্রতিটি কাজের পূর্বে দোয়া রয়েছে। যেমন এখন বর্তমান যে হজের সময়, হজের প্রতিটি আরকান আহকামের মধ্যে, প্রতিটি কাজের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়ার শিক্ষা দিয়েছেন। কেন শিক্ষা দিয়েছেন? যে দোয়া যখন বান্দা আল্লাহর দরবারে প্রার্থনা করে, ফরিয়াদ করে যখন কোন কাজ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওই কাজের মধ্যে সফলতা দান করবে। জি নাইমবে,
আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান করেছেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করা আমাদের উচিত, কারণ দোয়ার এত ফজিলত রয়েছে, এত বরকত রয়েছে। যদি মানুষ জানতো দোয়া করার ব্যাপারে তাহলে এটা তো অলসতা বোধ করতো না, বরঞ্চ মোহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করতো। অনেকে বলে আমি তো অনেক পরিমাণ দোয়া করি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হয় কিংবা কবুল হচ্ছে না আমি তো জানি না, এটা বলে পাশ করানোর চেষ্টা করে। অথচ এমন নয়, হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলার পিয়ারা মাহবুব আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরশাদ ফরমান, দোয়া করতে কখনো ক্লান্তিবোধ করো না, কেননা কোনো ব্যক্তি দোয়ার কারণে ধ্বংস হয়নি, দোয়ার কারণে কেউ ধ্বংস হয়নি। আরো ফরমান আসছে উযর আলাইহিস সালামের, দোয়া হচ্ছে মুসলমানের হাতিয়ার, দ্বীনের কুঠি এবং আকাশ ও পৃথিবীর আলো। আবার অনেকে মনে করে যে দোয়া করব আমি, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে। তো দোয়া করার বরকতে যে রিয়াজ বলেছিল, সেরকম একটা বিষয় যে দোয়া সব সময় যে আমি ভালোর জন্য দোয়া করব সেটা যে পূর্ণ হবে এমন না, বরঞ্চ দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিপদ আপদ দূর করে দেন, অনেক মুশকিলাত থেকে আসানি করে দেন, যেটা আমাদের মাথার মধ্যে আসে না, আমরা মাইন্ডের মধ্যে আনতেও পারি না। হতে পারে এই জিনিসটা ঘটত, কিন্তু আল্লাহ তাআলা দোয়ার বরকতে ভালো দোয়া করার কারণে ওই খারাপি থেকে ওই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ তাআলা আজকে
বর্ণিত আছে যে দোয়ার তিনটি বিষয় দ্বারা খালি হয় না, অথবা সে দোয়ার বরকত দুনিয়াতে দেখতে পারে, বা সে দোয়ার বরকতে তার বালা মুসিবতকে দূর করে দেওয়া হয়, বা পরকালের জন্য তার জন্য মর্যাদা বৃদ্ধির জন্য রাখা হয়। এবং কিতাবে বর্ণিত আছে দোয়া কবুলকারী, যাদের দোয়া দুনিয়াতে কবুল হয়নি, পরকালে এরা যখন সওয়াব দেখবে, প্রতিদান দেখবে, তখন তারা ইচ্ছা পোষণ করবে, তারা আফসোস করবে যে পৃথিবীতে আমার একটা দোয়াও যদি কবুল না হতো তাহলে আজকে আরো মর্যাদা আমি পেতাম। এর দ্বারা দোয়ার গুরুত্ব বোঝা যায়। এবং কোরআনুল করিমের মধ্যেও বিভিন্ন জায়গায় আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াসালামের দোয়া বর্ণনা করা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া করেছেন, সুলেমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া করেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন। এবং যার কারণে কোরআনুল করিমে বিভিন্ন জায়গায় আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াসালামের দোয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে। এই জন্য যেহেতু কোরআনুল করিমের মধ্যে আছে, দোয়ার গুরুত্ব কেউ অস্বীকার করা যাবে না।
যেমন কি হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম ফরমান, যত বালা মুসিবত নাজিল হয় এবং ভবিষ্যতে নাজিল হবে, দোয়া তা প্রতিহত করে এবং তা থেকে সুরক্ষা দান করে। অতএব হে আল্লাহর বান্দারা, তোমরা দোয়া করতে থাকো। সেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। আরো আসছে যে তাবারানির মধ্যে আসছে, আল্লাহ তাআলা প্রিয় মাহবুব আলাইহিস সালাতু ওয়াসালাম ঈশ্বর ফরমান, যখন বালা বিপদ অবতীর্ণ হয় তখন দোয়া তাকে প্রতিহত করে, অথবা তাদের উভয়ের মধ্যে মল্লযুদ্ধ করতে থাকে এবং তা কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়। অর্থাৎ দোয়া বা বালা মুসিবত দুনিয়ায় অবতরণ করতে দেয় না, বালা মুসিবতকে দুনিয়ার মধ্যে অবতরণ করতে দেয় না। এটা যেটা দোয়া করা হয় ওই দোয়া বাঁধা দেয়। তো আল্লাহ তাআলার দরবারে বেশি থেকে বেশি দোয়া করা দরকার। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আজকে মাদিনী চ্যানেলের দর্শক আমরা যেটা বিষয় নিয়েছি ইমরান ভাই, দোয়া কবুলের স্থান, আমরা যদি একটু লক্ষ্য করি, আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে দোয়া করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন। হাদিসে মুবারাকার মধ্যে আসছে কিছু মুহূর্ত রয়েছে যে সমস্ত সময়গুলোর মধ্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দেন না, আল্লাহ তাআলার দরবারে দোয়াগুলো কবুল হয়ে যায়। আর এমন কিছু স্থানও রয়েছে যে সমস্ত স্থানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়িয়ে যখন আমরা দোয়া করি ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তো ওটার মধ্যে বিশেষ করে দেখা যায় এমন এমন কিছু পুরো পৃথিবী জুড়ে দুনিয়া জুড়ে এমন কিছু বিশেষ খাস স্থান খাস জায়গা রয়েছে যেখানে কোনো না কোনো নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে সম্পৃক্ত, কিংবা কোনো আল্লাহর ওয়ালিদের সাথে সম্পৃক্ত, কিংবা কোনো নেককার পরেজগার ব্যক্তি বুজুর্গানে দ্বীনের সাথে এমন জায়গাটা সম্পৃক্ত হয়েছে। ইনাদের এই সম্পৃক্ততা এমন কাজ দিয়েছে, ওনার কাজকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, ইনি দোয়া করেছেন এমন একটা ভালো কাজ করেছেন, ওই জায়গাকে স্থানকে আল্লাহ তাআলা এমন পছন্দ করেন, যখন কোন গুনেগার বান্দা ওই স্থানের মধ্যে চলে আসে এবং আল্লাহ তাআলার দরবারে ওই স্থানের মধ্যে দাঁড়িয়ে যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই দোয়াকে ফেরত দেন না, বরং ওই বান্দার উসিলায়, ওই নবীর উসিলায়, ওই পরেজগারের উসিলায়, ওই মুবারক স্থানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেন।
সুবহানাল্লাহ। এমনি তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা অবশ্যই দোয়া করব, প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে আমরা ফরিয়াদ করব, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। আজকের অনুষ্ঠানে আমরা কিছু দোয়া কবুল হওয়ার যে স্থান এই ব্যাপার আমরা ইনশাআল্লাহ মাদিনী ফুল শ্রবণ করব। আমরা সকলে জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন পয়গম্বর, যার নাম হযরত সাইয়েদুনা জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম। আর সাথে সাথে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এক সম্মানিত বান্দী, যার নাম হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর ব্যাপারে আমরা জানি। হযরত জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম ছিলেন মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার এর খালু। যখন মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছোট ছিলেন, এই ঘটনা পবিত্র কোরআনুল করিমের মধ্যে এসেছে, বিশেষ করে সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতে মোবারকার মধ্যে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যখন হযরতে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তত্ত্ববোধানের দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব জাকারিয়া আলা নবীনা আলাইহি সালাতু ওয়া সালাম তিনি পালন করতে লাগলেন, এর এক বিশাল এক লম্বা এক হিস্টোরি আমরা সংক্ষিপ্তভাবে আমরা শ্রবণ করি। সূরা আল ইমরানের 37 নম্বর আয়াত মোবারকা, জাকারিয়া আলা নবীনা আলাইহি সালাতু ওয়া সালাম তিনি যখন মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের একটি স্থান যেটা মেহরাবের পিছনের অংশ একটা কক্ষ নির্ধারণ করলেন, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দী মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করতেন। আর মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্ববোধানতার দায়িত্বে, ওনার দেখাশোনার দায়িত্বে ছিলেন ওনার খালু, আর যিনি ছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর হযরতে জাকারিয়া আলা নবীনা আলাইহি সালাতু ওয়া সালাম। যখন কয়েকদিন, কিতাবের মধ্যে লেখা হয় 4 দিন সম্ভবত, তিনি যে কোনো কারণে ওই কক্ষে যেতে পারলেন না যেখানে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করতেন। হঠাৎ করে তিনি যখন স্মরণ হল, তিনি আলা নবীনা আলাইহি সালাতু ওয়া সালাম সেখানে উপস্থিত হলেন, কিতাবের মধ্যে লেখা হয় যে ওই কক্ষের দরজা কি ছিল, বন্ধ ছিল, তিনি যখন সেখানে দরজা খুলে সেখানে উপস্থিত হলেন, দেখলেন যে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে মশগুল ছিলেন। আর জাকারিয়া আলা নবীনা আলাইহি সালাতু ওয়া সালাম দেখলেন যে বেমৌসুমী, অর্থাৎ যেটার কোনো সিজন নাই, সিজনবিহীন বিভিন্ন আইটেমের ফল, তিনি দেখে অবাক হয়ে গেলেন। মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইবাদত থেকে, নামাজ থেকে যখন অবসর হলেন, তখন জাকারিয়া আলা নবীনা আলাইহি সালাতু ওয়া সালাম প্রশ্ন করলেন যে এই রিজিক, বিভিন্ন ধরনের বেমৌসুমী সিজনবিহীন এই ফলগুলো কোথায় থেকে আসলো? যখন প্রশ্ন করলেন, তখন যে কোরআনুল করিমের মধ্যে যেভাবে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চান বান্দাকে অগণিত দান করতে পারেন, এই এই দৃশ্যটা যখন আল্লাহর নবী হযরতে সাইয়েদুনা জাকারিয়া আলা নবীনা আলাইহি সালাতু ওয়া সালাম তিনি দেখতে পেলেন, তখন জাকারিয়া আলা নবীনা আলাইহি সালাতু ওয়া সালাম তিনার কোনো সন্তান ছিল না, তিনার যিনি স্ত্রী, সম্মানিত স্ত্রী সাহেবা যিনি ছিলেন, তিনারও অনেক বয়স হয়ে গেল। তখন তিনি ভাবতে লাগলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এই সৃজনবিহীন বেমৌসুমে, যখন কোন সৃজন নেই, এই সময় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মরিয়ামকে যদি এ ধরনের ফলের ব্যবস্থা করে দিতে পারেন, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার স্ত্রী, অর্থাৎ আমার যে স্ত্রী বার্ধক্যে পৌঁছে গিয়েছে, যার কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই, তাকে আবার সুস্থ সুন্দর জীবন দিয়ে ওই আল্লাহ তাকে সন্তান দিতে পারে, তিনি কি মনের মধ্যে একটা আশা করে। এরপরে কোরআন করিমের 38 নম্বর যে আয়াত মোবারকের সর্বমারাজ করতেছি, আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে পবিত্র সন্তান তুমি আমাকে দান করো। এই যে দোয়ার যে বিষয়টা আসলো, যেহেতু আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে দোয়া কবুলের স্থান, তখন আল্লাহর নবী হযরতে সাইয়েদুনা জাকারিয়া আলা নবীনা আলাইহি সালাতু ওয়া সালাম ওই স্থান, যে ওই কক্ষ যেখানে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করতেন, আল্লাহ তাআলার ইবাদত করতেন, ওই স্থানের মধ্যে তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়ার মধ্যে তিনি মশগুল হয়ে গেলেন, তিনি দোয়া করতে লাগলেন। দোয়ার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার ফরিয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়া সালাম সেখানে উপস্থিত হলেন, তিনাকে সুসংবাদ শোনালেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সুসংবাদ। এখানে কোরআন করিমের মধ্যে আরো বিস্তারিত ভাবে এই ঘটনা আলোচনা এসেছে, বিশেষ করে যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে দোয়া কবুলের স্থান, একজন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জাকারিয়া আলা নবীনা আলাইহি সালাতু ওয়া সালাম তিনি ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দী হযরতে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যে স্থানে তিনি ইবাদত করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কোন মকবুল বান্দা অথবা বান্দি যেখানে অবস্থান করে, যেমন আমরা নাইমবে থেকে উল্লেখ করলাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা যেখানে অবস্থান করেন ওই জায়গাটাও আল্লাহ তাআলার কাছে প্রিয়, ওই স্থানে আল্লাহর নবী তিনি দোয়া করলেন আল্লাহ তাবারক
জি হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা
জি
তিনি একজন নবী
জি
ঈসা আলা নবিনা আলাইহিস সালাতু সালামের আম্মা জান আল্লাহর মকবুল বান্দি, আল্লাহর মকবুল বান্দির সাথে ওই জায়গার সম্পর্ক আর সেখানে দোয়া করছেন নবী
নবী
নবীদের নিঃসন্দেহে প্রতিটি দোয়া কবুল
কবুল,
কিন্তু এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে এটা আমাদের কিয়ামত পর্যন্ত এই শিক্ষা দেওয়া হলো যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেকার বান্দা বান্দিরা ইবাদত করে রিয়াজত করে তাদের সঙ্গে যে জায়গার স্থানের সম্পর্ক হয়ে যায় সে সকল স্থান পবিত্র হয়, বরকতময় হয়, নিয়ামত পূর্ণ হয় এবং সেই সকল স্থানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন।
এখানে জাকারিয়া আলা নবী কিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চাইলে বাইতুল মুকাদ্দাসের অন্য কোন স্থানে দোয়া করতে পারতেন, এটা আল্লাহ তাআলার পয়গম্বর নবী তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা এমন স্থানে আমরা দোয়া করি যে স্থানের সাথে আল্লাহ তাআলার মকবুল বান্দা বান্দির সম্পর্ক রয়েছে।
এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় নবী আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালাম যে আমল দেখিয়েছেন
জি
সেই আমলকে আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, পবিত্র স্থানে দোয়া করা এটাও নেককার বান্দার একটি আমল,
আমল
নবীর আমলের মধ্যে একটি আমল, তো এই জন্য সংকোচ বোধ করা উচিত নয়। অনেকে আজকে দোয়া করা থেকে কৃপণতা করে
জি
এবং মুখে শুধু জিকরুল্লাহ, আচ্ছা ইবাদত করে দোয়া করলেও দোয়া কবুল হয়,
পবিত্র বরকতময় স্থান দোয়া কবুলের যেগুলা স্থান রয়েছে বিশেষ স্থান এর মধ্যে বেশিরভাগ স্থানই আরব শরীফের মধ্যে রয়েছে,
সুবহান
অন্যান্য জায়গা রয়েছে এর মধ্যে আরব শরীফ বিশেষ করে কবুলিয়তের স্থান এর মধ্যে নাম্বার একের মধ্যে আসছে পবিত্র কাবাগরের মাথা, এটা বলা হচ্ছে মসজিদুল হারামের বৃত্তকার কেন্দ্রীয় অংশ, ওই অংশে হাজী সাহেবগণ তাওয়াফ করেন আর কাবাগরের মাতাফের কেন্দ্রস্থলে অবস্থিত মিডল এর মধ্যে। আমির আল সুন্নাত তারকিব দিয়েছে মানুষ দেখতে থাকে যখন আরব শরীফে কোনো সময় আসে নাই কিংবা আসলে অনেকে সুউচ্চ দালান দেখতে থাকে, খেজুর গাছ দেখতে থাকে, নিত্য নতুন জিনিস দেখতে থাকে, আর এত সুন্দর আরব শরীফ খুব সুন্দর বানিয়েছে, আমারত বানিয়েছে, বড় বড় দালান বানিয়েছে, বলছে তুমি দৃষ্টিকে নিচের দিকে রাখো, নিচের দিকে করতে 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 এমনই ভাবে যাও যখন তোমার দৃষ্টি প্রথম দৃষ্টি পড়বে সেটা যেন খানে খাবার দিকে গিলাফের দিকে পড়ে এবং ওই পবিত্র স্থানে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা দরবারে দোয়া করো।
আচ্ছা, কাবাকে দেখে দোয়া করলেও দোয়া কবুল,
দোয়া কবুল হয়ে যাবে,
সুবহানাল্লাহ।
এমন ওই পবিত্র স্থান যেটা বলা হচ্ছে পবিত্র কাবা ঘরের মাথা, ওটা ওই জায়গার মধ্যে দোয়া করার জন্য। তো এখন দেখা যাচ্ছে অনেক সময় মানুষের এতগুলো খেয়াল থাকে না, স্বাভাবিক ভাবে ঘুরতেছে, যেটা করার করে নিচ্ছে, কিন্তু এই যে কবুলিয়াতের স্থান আমি প্রথমে যাওয়া মাত্র খানায় কাবার জিয়ারত করা, প্রথম আমার দৃষ্টি নিচের দিকে, আমি আর কিছুই দেখলাম না, প্রথম দৃষ্টি যখন আমি উঠাবো তখন খানায় কাবার জিয়ারত করব এবং ওই স্থানের মধ্যে গিয়ে যাতে আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে দোয়া করার জন্য
শুধু বলতে আমি আলাইহিস সুন্নাত হিকমতের মাদানী ফুল দেন এখানে
যে
দোয়া যে কবুল হয় কোন দোয়া করবে, তো আমি আলাইহিস সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলাইহি মাদানী ফুল দিয়েছেন যে এই দোয়া করে নেওয়া উচিত যে আল্লাহ আমি যেখানেই যে স্থানে তোমার দরবারে দোয়া করি তুমি যেন আমার দোয়া কবুল করেন।
বলতে কাবা শরীফের উপর প্রথম যখন দৃষ্টি পড়বে তখন সাথে সাথে দোয়া করার জন্য, যেমন তাওয়াফ করার সময় মুস্তাজাব এর স্থানে 70,000 ফেরেশতা দোয়াকালে আমিন বলার জন্য নিযুক্ত করা হয়েছে, সেখানে নিজের এবং সকল উম্মতের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে বলা
হয়েছে,
কেমন একটা
পবিত্র, অনেক বড় সৌভাগ্যবান।
মুস্তাজাব তো বলা হয়েছে যেখানে দোয়া কবুল হয়,
দোয়া কবুল হয়। এবার আসতেছে মুলতাজিমি,
মুলতাজিম
মুলতাজিম এটার মধ্যে যেটা হচ্ছে কাবার পূর্ব সীমানার দেওয়ালের দরজার নিচে দক্ষিণ দিকে জাহাজের আসওয়াদ পর্যন্ত সেটা বিস্তৃত রয়েছে, যেখানে সবাই দোয়া করার জন্য অবস্থান করেন। প্রিয় নবী রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশা ফরমান যখন তিনি চাইতেন এখানে হযরতে জিব্রাইল আমিন ফিরেস্তাকে তিনি দেখতে পেতেন আর হযরতে জিব্রাইল আলাইহিস সালাম দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে বলতেন আপনার অফুরন্ত রহমত থেকে আমাকে মাহরুম করবেন না, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে যখন কাকুতি মিনতি করে দোয়া করা হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই দোয়াটা কবুল করে নেন।
যে দোয়া জিব্রাইল আমিন আলাইহিস সালাম করতেন, আলা হযরত রহমাতুল্লাহ তাআলা বলেন যে আমারও নসিব হয়েছে ওই স্থানে জিবরাইল আলাইহিস সালাম যে দোয়া করতেন ওই দোয়া পড়ার আমার নসিব হয়েছে।
মাশাআল্লাহ। এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে আজকে দোয়া কবুল হওয়ার স্থান যে আমরা দিলাম, যেহেতু এটা কোরআন এবং হাদিস থেকে সাবিত, এখানে দেখবেন অনেক সময় যে আমাদের বর্তমান যে সমাজের মধ্যে অনেক সময় শোনা যায় যে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, এই যে মাধ্যমকে বলা হয় ওসিলা, এই যে মাধ্যম গুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার এই স্থানে দোয়া করো, এই স্থানে দোয়া করো, এখানে দোয়া করো, তাহলে দোয়া করবে আল্লাহর কাছে, কিন্তু কবুলের জন্য ওসিলা লাগবে। এখানে আমাদেরকে এই বিষয়টাকে আমাদেরকে স্পষ্ট আসতে, আমরা অনেক সময় বা সবকিছু আল্লাহ আল্লাহ অবশ্যই সবকিছু আল্লাহ, কিন্তু এই ওসিলা
আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দোয়া করার জন্য বলা হয়েছে, চাইলে এটা হতো না স্পেশাল ভাবে কিছু সময় নির্ধারণ করেছে, স্পেশাল সময় দোয়া তো সব সময় হচ্ছে, পুরা দুনিয়া জুড়ে যত মুসলমান ইমানদার বান্দা বান্দি রয়েছে আল্লাহ তাআলা দোয়া তো সব সময় করছে, কিন্তু স্পেশাল কিছু সময় দিয়েছে যে অমুক রাতে দোয়া করো, অমুক সময়ে দোয়া করো, এটা তো স্পেশালি ওই সময়কে কি করছে একটা মাধ্যম রয়েছে দোয়া করার, ঠিক তেমনি ভাবে স্পেশাল কিছু স্থান এবং সেটাকে উৎসাহ দিচ্ছে যাওয়ার জন্য
আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে, কিন্তু এটাকে নির্দেশ যে তোমরা এখানে এই সময় এই অবস্থা তোমরা কি করো দোয়া করো। অবশ্য আমরা বিশ্বাস করি যে দোয়া কবুলকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আল্লাহ তাআলার কথা যে ওসিলা যে মাধ্যম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেমন আমরা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালামের ঘটনা শুনলাম, এই শিক্ষা এই বিষয়টা আমরা আমাদের বুজুগানে দিন আউলিয়ে কামিলিন যারা যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা ইসলামের আহকাম আমরা যাদের মাধ্যমে আমরা শিখেছি, যেমন হযরতে সাইয়েদুনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, কিতাবের মধ্যে রয়েছে যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনাকে যেখানে দাফন করা হয় তিনার পবিত্র মাজার শরীফে যে স্থান, ও স্থানে গিয়ে ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমরা সকলে জানি ইসলামী শরীয়তের মহান চারজন ব্যক্তি যাদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পুরো বিশ্বের মুসলমানদেরকে সঠিকভাবে সুন্দরভাবে ইবাদত করার একটা পদ্ধতি মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম হাম্বল, এই চার মহান ব্যক্তি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি তিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যে মাযহাবের আমরা অনুসারী। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে যে স্থান, সেখানে গিয়ে আরেকজন মহান ব্যক্তি ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ তাআলা তিনি উপস্থিত হতেন। কিতাবের মধ্যে এভাবে রয়েছে যে যখন তিনি কোনো মাসআলার সমস্যার সম্মুখীন তিনি হতেন, তখন তিনি এই মুসিবত এই মুহূর্তে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ
তাআলা স্বয়ং নিজে যেতেন,
হ্যাঁ উনি নিজে যেতেন দরবারে, ইমাম আজমের দরবারে গিয়ে তিনি কি করতেন,
দুইরকাত নফল নামাজ আদায় করে হাজত পূরণ করার জন্য ছিল যেটা কার কাছে,
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, কে ওই স্থানের মধ্যে তিনি ইমাম আজমকে ওসিলা নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার দোয়া করতেন, আর কিতাবের মধ্যে রয়েছে যে সাথে সাথে তিনার ওই হাজত পূর্ণ হয়ে যেত, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করতেন। এখানে দেখেন যে ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই মহান ব্যক্তি যার সম্পর্কে পুরো পৃথিবীর প্রতিটি মুসলমান যার সম্পর্কে জানেন, তিনি দোয়া কবুলের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে দোয়াকে মকবুলিয়তের জন্য স্থান নিয়েছেন ইমাম আজমের মাজারের পাশে।
তিনি আবার একবার করেন, তিনি বলেন যখনই সমস্যা হতো আমি সেখানে উপস্থিত হতাম এবং নামাজ আদায় করতাম, তারপরে দোয়া করতাম আমার সমাধান হয়ে যেত।
আজকে সেই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সে আমল আজ পর্যন্ত আমাদের মুসলমানদের মাঝে কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা দেখতে পাই যখন কোনো ব্যক্তি মুসিবতের মধ্যে চলে আসে, পেরেশানির মধ্যে চলে আসে, তখনই আমরা ছুটে যাই আউলিয়ে খামের সেই দরবারে। প্রতিটি মানুষ এটা অবগত, আল্লাহ তাবারক ওয়া তাআলার মকবুল মান্দা যে স্থানে, সেখান আল্লাহ তাআলার দরবারে খুবই পছন্দনীয়, সেখানে গেলে দোয়া কবুল।
মাশাআল্লাহ। দোয়া কবুলের ব্যাপারে আরো অনেক স্থান আসতে মাদ্রাসে দর্শক শ্রোতা, এগুলা আমাদের সবারই জানা দরকার কোন কোন বিশেষ বিশেষ স্থান। মাশাআল্লাহ, সুন্দর বললেন যে বলা হচ্ছে কাবা ঘরের ভিতর, ওখানে ওই স্থানের মধ্যে দোয়া কবুল হয়।
মিজাবে রহমত,
রহমতের নিচে
মিজাবে রহমত বলা হয়।
মিজাবে রহমত
কাবাতুল্লাহ শরীফের যে ছাদ আছে, ছাদ মুবারক, ছাদ মুবারক থেকে বৃষ্টির পানি, স্বর্ণের একটা দেখবেন ইয়ে আছে আপনার পাত্র, স্বর্ণের পাত্র আছে যেখান থেকে বৃষ্টির পানি আপনার হাতিমের নিকট সাদা একটা দেখবেন চৌকাটের মতো বানানো,
ওইখানে দোয়া কবুল হয়,
সেখানে বৃষ্টির পানি পড়ে, সেখানে মিজাবে রহমতের নিকটে দোয়া কবুল হয়ে
থাকে।
আচ্ছা, সাদা যেটা আমরা দেখি পোস্টারের মধ্যে ছবিতে, যেটাকে ওই অংশটাও কিন্তু কাবা শরীফের অংশ এবং সেটার ভিতরে বলেছেন বেতুল্লার ভিতরেও কাবা দোয়া কবুল হয়,
অথচ
স্থানেও দোয়া কবুল হয়। যারা ওই স্থানে প্রবেশ করলো স্বয়ং কাবার ভিতরে প্রবেশ করলো।
মিজাবে রহমত, হাতিম, যে সমস্ত জায়গার নাম বলা হচ্ছে এগুলো কাবারের অংশ, অথচ আবার স্পেশাল ভাবে আবার ইন্ডিকেট করে বলা হচ্ছে কাবার তো বাইরে না, কাবার মধ্যে আছে, এরপরে বলা হচ্ছে খাবার এই অংশের মধ্যে, ওই অংশের মধ্যে কি হচ্ছে দোয়া কবুল হচ্ছে। এভাবে আসছে হাজার আসওয়াদ এর জায়গার যে নিকট রয়েছে ওখানের মধ্যে দোয়া কবুল হয়, সম্পৃক্ত রয়েছে। আর ওই স্থানের মধ্যে ইয়ে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়।
ওই স্থানের মধ্যে দেখেন ইব্রাহিম আলা নবীনা আলী সালাতামের কদম মোবারকের চিহ্ন রয়েছে, এমন পাথরে দাঁড়িয়ে তিনি কাবাতুল্লাহ শরীফের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন, যেহেতু কাবার ছাদ দেয়াল উঁচু হয়ে গিয়েছিল, তো একটা পাথরের মধ্যে তিনি কি করলেন দাঁড়িয়েছিলেন, তো ওই পাথর ওনার কদম বুচি করে ওই চিহ্নটাকে নিজের বুকে নিয়ে নিল এবং ওই পাথরকে সেখানে স্থাপন করা হয়েছে। হাজার হাজার বছর অতিবাহিত হচ্ছে, কত বৃষ্টি বর্ষণ হয়েছে, তাফসীর কারো লিখেছেন যে কত বৃষ্টি হয়েছে, কত সেখানে মনে করেন আপনার রৌদ্র পড়েছে, তারপরে আজ পর্যন্ত এই পাথর মুবারকের মধ্যে ইব্রাহিম আলা নবীনা আলী সালাতামের কদম মুবারকের যে চিহ্ন অক্ষত অবস্থায়, পদচিহ্ন অক্ষত অবস্থায়, এবং ওই স্থান কদমের বরকতে দোয়া কবুলের স্থান হয়ে গিয়েছে এবং হাজিদেরকে বলা হয়েছে ওখানে দুই রাকাত নফল নামাজ পড়ার জন্য।
মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে জমজম কুফের ওখানের মধ্যে দোয়া কবুল হয়, বলা হচ্ছে যখনই জমজমের পানি পান করা হবে তখন সুন্নত আদায়ের নিয়তে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বিসমিল্লাহর সাথে ধীরে ধীরে তিন নিঃশ্বাসে সুন্নত আদায়ের নিয়তে যাতে পান করা হয়, এবং বলা হচ্ছে ওই সময় দোয়া করার জন্য, এবং কারণ ওই সময় দোয়া কবুল হয়ে থাকে, ওই স্থানের মধ্যে দোয়া করে থাকে।
আর জমজমের পানি তো এত পবিত্র, যেখানে আপনি পান করেন ভালো নিয়তে সেখানে দোয়া কবুল,
মাশাআল্লাহ,
যে নিয়তে পান করবেন সেই নিয়তে কবুল।
আল্লাহ
আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার এবং মুনাফিকদের মাঝে পার্থক্য হলো তারা জমজমের পানিকে পেট ভরে পান করে না। তো অনেকে ভয় পায় আমি পেট ভরে কিভাবে পানি পান করব, এটাতে এত তৃপ্তি, এত তৃপ্তি যত পারে বেশি থেকে বেশি জমজমের
শরীরে পানি যারা পান করে না এদের খিদা লাগে না। এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত শক্তি রেখেছে, কেউ যদি কিছু আহার না করে শুধু জমজমের পানি যদি খায় তাহলে দুর্বল হবে না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এরপর বলা হচ্ছে আপনার কিছু বিশেষ স্থান রয়েছে আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ছয়টি বিশেষ জায়গা রয়েছে, এগুলোতে হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য দাঁড়াতেন,
সুবহানাল্লাহ,
নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দাঁড়াতেন। ওটার মধ্যে আছে সাফা, মারওয়া, আরাফাত, মুস্তালিফা এবং জামরায়ে উলাহ, তারপর জামরায়ে উস্তাই, ওই সমস্ত জায়গার মধ্যে দাঁড়িয়ে হুযুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দোয়া করতেন। তো বলা হচ্ছে ওইখানে সুন্নাত আদায়ের নিয়তে আল্লাহ তাআলার প্রিয় হাবিব আলাইহিস সালাতু ওয়াসালাম যেহেতু দাঁড়াতেন ওখানে গিয়ে দোয়া করার জন্য।
সাফা ও মারওয়াতে ঐতিহাসিক একটা ঘটনাও রয়েছে,
মাশাআল্লাহ,
হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুমে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম, ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম যেহেতু শিশুকাল অবস্থায় ছিল, কোলে ছিলেন, আল্লাহর হুকুমে মরুভূমিতে তাদেরকে কি রেখে আসলেন, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে তিনি বললেন আমি চলে যাচ্ছি, তখন তিনি বললেন যে আপনি রেখে যাচ্ছেন তো কার উপর নির্ভর করে আমাদেরকে রেখে যাচ্ছেন, এর মরুভূমি এলাকা, আর এটা কি আল্লাহর আদেশ, তিনি বলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের হেফাজত করে এবং আল্লাহর আদেশে, তখন তিনি সেটাকে মেনে নিলেন। আচ্ছা, ঘটনাটি হচ্ছে যে যখন পানির প্রয়োজন পড়লো একবার তিনি সাফাতে যান, একবার তিনি মারওয়াতে যান, এভাবে করে তিনি সাতটি চক্কর দিলেন, দৌড় দিলেন। ওই আমলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পছন্দ করলেন যে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত হাজিরা এই আমল করতে থাকবে। আচ্ছা, এই সাফা এবং মারওয়া কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল করিমের মধ্যে বলেছেন সাফা এবং মারওয়া, যা সারমর্ম হচ্ছে সাফা এবং মারওয়া আমার নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তার প্রিয় বান্দি এভাবে সাফা এবং মারওয়াতে দৌড়িয়েছেন, আল্লাহ তাআলা নিজের নিদর্শন বলেছেন, সেটা আমার নিদর্শন সময়ের মধ্যে একটি নিদর্শন, এবং এই জায়গার মধ্যে দোয়া আবার কবুল হয়।
সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি নবীও ছিলেন না?
নবীও ছিলেন না,
তিনি আল্লাহ তাআলার ওলিয়া ছিলেন।
এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমার যদি উটের রশি হারিয়ে যায় তাহলে আমি কোরআন থেকে বের করে নিব ওই উটের রশি কোথায় আছে।
সুবহানাল্লাহ।
কোরআনের কি নেই? যাদের এত জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া হয়েছে তারা এটা বের করে। অনেকে আছে মিলাদুন নবী হলে কই কোরআনে কোথায়, মিলাদ হলে কোরআনে কোথায়, আল্লাহর ওলিদের মাজারে যায় কোরআনে কোথায়। তো কোরআনে আসলে আছে, কিন্তু আমার জ্ঞান নেই যে আমি সেটা বের করতে পারছি না। হ্যাঁ, যারা জানে প্রকৃত কোরআনের ইলিম যাদের কাছে, উলমায়ে আহলে সুন্নাত আশিকানে রাসূলদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করি না, তো ইনশাআল্লাহ তারা দেখিয়ে দিবে যে আসলে কোরআনে আছে কিনা। আমি জানি না বিদায় বলবো না, নাই, এটা অজ্ঞতা।
অনেক সময় আপনার যখন বিভিন্ন আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের আলোচনা হয়, ঘটনা বলা হয়, তখন বলে যে হুজুর কোরআনের কথা বলেন। এখন আসলে কোরআন বলতে যে আমরা একজন যখন কোরআন শরীফ আয়াত শুরু করলো এটাই কোরআন, এই যে ঘটনা যে বলা হচ্ছে, আপনি দেখবেন যে পুরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম এবং হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম এই দুইজনের যে দীর্ঘ ঘটনা, পুরা দুই পৃষ্ঠা, প্রায় দুই পৃষ্ঠার মতো কোরআনুল করিমের মধ্যে পুরা সম্পূর্ণ কি ঘটনা, মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম যে আল্লাহ তাআলা প্রিয় বান্দার সাক্ষাৎ চেয়েছেন, তখন আল্লাহ তাবারকা কি বলেন যে তুমি ওই স্থানে যাও, সেখানে এই ধরনের কি আমার একজন বান্দা তোমার সাক্ষাৎ হবে, পুরো এক ঘটনা।
নিদর্শন বলা হয়েছে যেখানে প্রিয় বান্দা হবে ওখানে ভুনামাজ জীবিত হয়ে,
ভুনামাজ জীবিত হয়ে যাবে। আচ্ছা, তারা উভয়ে কি করলেন, আস্তে 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 কি সেখান থেকে রওনা হলেন, পুরো এক ইতিহাস। আসলে আমরা যখন কোরআনুল করিম ফুরকান হামিদ যখন আমরা সম্পূর্ণভাবে যখন আমরা দেখব, তখন আমরা দেখতে পাবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় বান্দাদের কাজ, প্রিয় বান্দাদের কর্ম প্রতিটি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের, কোরআনুল করিম আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেন। এর পূর্বে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় বান্দি বান্দা, তাদের যে ইতিহাসগুলো আমাদের শিক্ষার জন্য, আমরা যাতে করে শিখতে পারি ওই মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়গুলো পবিত্র কোরআনুল করিমের মধ্যে আলহামদুলিল্লাহ ইরশাদ করেছেন। আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা অনুষ্ঠানে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব শ্রবণ করব, তারপর ইনশাআল্লাহ আমরা দর্শক শ্রোতা আমাদের আলোচনার বিষয় আমরা 9 বে থেকে ইনশাআল্লাহ এর পরে আলোচনা শ্রবণ করব। জি,
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা baby
আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করেন। জি,
ওই বিশেষ স্থানের মধ্যে এটাও রয়েছে আরাফাতের ময়দান, যেখানে সমস্ত হাজিরা একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হজ আদায় করে, হজ পালন করে এবং ওখানে সমবেত হয়ে দোয়া করে। ওই আরাফাতের ময়দানের মধ্যে দোয়া কবুল হয়ে যায়।
আরাফাতের ময়দানে আদম আলাইহিস নবীজিনা আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়াও কবুল হয়েছে।
সুবহানাল্লাহ। ওলামা ইকরাম এই ব্যাপারে বিশেষ করে কিতাবের মধ্যে লেখেন যে আরাফাতের ময়দান দোয়া কবুল হওয়ার স্থান। ওই স্থানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন নবী এবং আল্লাহ তাবারক একজন ওয়ালি আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের ব্যাপারে আমরা সকলে জানি যে উভয়ে একে অপরকে সন্ধান করতে করতে এখানে গিয়ে সাক্ষাৎ হলো এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করলেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাদের বসিলায় এখানে দোয়া করলেন, দোয়াকে কবুল করলেন। আর হাজির সাহেব যখন সেখানে উপস্থিত হয় সে স্থানে দোয়া কবুল হয়। এই ব্যাপারে উলামা ইকরাম বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একবার ইনারা দোয়া করলেন, এখন কিন্তু তারা সেখানে নেই, উপস্থিত নেই। তখন উলামা ইকরাম ফরমান ওনারা একবার সেখানে দোয়া করলেন, কিন্তু সেখানে এখন বর্তমানে নেই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন নবী অথবা কোন ওলি যেখানে বর্তমানে মাজার শরীফে অবস্থানরত সেখানে তো অবশ্যই দোয়া কি হবে, কবুল হবে। আর পাশাপাশি এই পৃথিবীর ইতিহাসে যে সবচেয়ে যে প্রাচীন যে পাহাড় যাকে সর্বপ্রথম পাহাড় বলা হয়, যার নাম হচ্ছে জবালে আবু কুবাইস, এই পাহাড় আমরা বিশেষ করে যারা আপনারা হজ করেছেন আপনারা সকলেই জবালে আবু কুবাইস, এটা ওই পাহাড় যে পাহাড়ে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে পাহাড়ের উপরে ছন্দকে দীক্ষণ্ডিত করেছিলেন, যে পাহাড়ের উপরে ওটা জবালে আবু কুবাইস। এই জবালে আবু কুবাইসে দোয়া কবুল হওয়ার ব্যাপারে এভাবে এসেছি, এই পাহাড়টি হচ্ছে একবারে খানায়ে কাবার পাশে, হারামাইনের পাশে, এবং যেটাকে আমরা একটু পূর্বে আমরা শুনলাম যে সাফা এবং মারওয়া, সাফা মারওয়ার একবারে পাশেই এই জবালে আবু কুবাইস। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে বিশেষ করে মক্কাবাসীরা যখন অনাবৃষ্টির সম্মুখীন হতেন, বৃষ্টি বন্ধ হয়ে যেত, তখন মক্কাবাসীরা জবালে আবু কুবাইসে গিয়ে দোয়া করতেন, আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দান করতেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ওই সমস্ত মোবারক স্থান, যে সমস্ত স্থানের মধ্যে আমরা নাম শুনতে যাচ্ছি বলে যাচ্ছি, ওই সমস্ত স্থানের জিয়ারত নসিব করুন, যারা একবার করেছে বারবার নসিব করুক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানের কথা এখন আমি ইনশাআল্লাহ বলবো, যেটা আমাদের হৃদয়ের প্রাণের সাথে সম্পর্ক, ইমানের সাথে সম্পর্ক, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র রওজায়ে পুর আনওয়ারের সাথে মসজিদে নববী সম্পৃক্ত, যেটা নবীর সাথে মসজিদে নববী নবীর মসজিদ রয়েছে, ওই ওই স্থানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে দোয়া করলে দোয়া কবুল হয়।
সুবহানাল্লাহ।
এবং বলা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে স্থান, ওই পবিত্র স্থান যেটা মদিনায় মুনাওয়ারা বলা হয়, ওই যে স্থানের মধ্যে দোয়া কবুল করে। কেননা হযরতে ইমাম ইবনুল জাফরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দোয়া যদি এখানে কবুল না হয় তাহলে আর কোথায় হবে? আমি বলতে চাই পবিত্র কালামে আপনি সুন্দর করে বলছেন যে যখন তারা নিজেদের প্রতি কোন জুলুম করে, তখন তারা তোমার নিকট আসলে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে এবং রসুল ও তাদের জন্য ক্ষমা চাইলে, তারা আল্লাহকে পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু রূপে পাবে। কোথায়? যখন কেউ নফসের প্রতি জুলুম করে তখন কোথায় যেন চলে যায়, তারা যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বারগাহে ছুটে যায়,
আল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুলের স্থান করে দিয়েছেন রসুলের দরবারকে।
আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া তিনি হজের পদ্ধতি
জি
ভিডিওর মধ্যে তিনি দেখিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকার কোন দিকে, সোনালী জালি যে রয়েছে, তিনটি যে আপনার ছিদ্র রয়েছে, ওই ছিদ্রতে কিন্তু মাজার শরীফ প্রকৃত দেখা দেয় না।
জি
আমির আহলে সুন্নাহ বলেছেন যে ওই তিন ছিদ্রের মাঝখানে একটি আনটা রয়েছে, রূপার ওখানে শিকড় রয়েছে, ওই জায়গাটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকা ওই দিকে। ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আর অনেকে আছে যারা বলে মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, মদিনাতে গিয়ে কি হবে? আসলে মদিনাতে গিয়ে তো সবকিছু হবে, সমাধান ওখানেই আছে। তো এজন্য ওখানে গিয়ে দোয়া করা উচিত। অনেকে দোয়া করতে কি ওখানে বাধা প্রয়োগ করে যে না 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 এখানে দোয়া কাবাতুল্লাহ শরীফের দিকে গিয়ে,
যদি কেউ নফসের প্রতি জুলুম করে কোথায় যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বারগাহে ছুটে যায়, তাহলে কি হবে? উযর আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমার জন্য সুপারিশ করে, আর কি হয়, আল্লাহ তাআলাকে ক্ষমাশীল হিসেবে দয়ালু হিসেবে পাওয়া যাবে।
আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে পাঠানো হচ্ছে, যারা আত্মার প্রতি জুলুম করে আমার হাবিবের দরবারে চলে আসো, হাবিব যদি তোমাদের সুপারিশ করে তাহলে আমি আল্লাহ প্রভুকে তোমরা ক্ষমাকারী দোয়া কবুলকারী হিসেবে পাবে।
আমির আহলে সুন্নাহ কত সুন্দর না কালাম লিখেছে, মাশাআল্লাহ।
Oh,
দরবারে দোয়া না করলে কোথায় করবো? যেমন একজন আলিমে দিনের ফরমান শোনালেন যে এখানে দোয়া কবুল না হলে কোথায় হবে। হ্যাঁ, যদি পরিস্থিতি এমন হয় যে সেখানে বাধা দেওয়া হচ্ছে বা শয়তানের কুমন্ত্রণা চলে আসছে, মনে মনে আবেদন করতে থাকুন, মনে মনে প্রার্থনা করে থাকুন, আরে আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ক্ষমতা দান করেছেন, উম্মতি অন্তর থেকে যখন স্মরণ করে না সেটাও শুনেন, সেটাও জানেন। আলা হযরত রাহমাতুল্লাহ বলেন না, ফরিয়াদ জো উম্মতি করে হাল জার মে মুমকিন নহীঁ কে খায়রে বশর কো খবর না হো। তো অন্তর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাকুতি মিনতি করুন, চোখ থেকে অশ্রু প্রবাহিত করুন, মদিনার দিকে তাকিয়ে থাকুন, দোয়া করতে থাকুন, যা আবেদন করার করুন, ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেটা কবুল হয়।
ওয়াইস কুরানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেরকম ইশকে রাসূল ছিল, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশা থাকাকালীন অবস্থায় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত করতে পারে নাই নিজের চোখে, কিন্তু মহাব্বত ভালোবাসার কারণে যে স্থানটা নিয়েছে সেটা যে কত ঊর্ধ্বে, সেজন্য এখানে হচ্ছে মহাব্বতের বহিঃপ্রকাশ। বলা হচ্ছে শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায়ে আকদাস কেন, বরং বলা হচ্ছে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিম্বরের কাছে যদি দাঁড়িয়ে দোয়া করে দোয়া কবুল হবে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদে নববীর প্রত্যেক স্তম্ভ সমূহের নিকটে দোয়া করলে দোয়া হবে, মসজিদে কুবা শরীফের কাছে দোয়া হবে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত জায়গার সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নিসবত রয়েছে, সম্পর্ক রয়েছে, ওই স্থানের মধ্যে দোয়া কবুল হবে। আমাদের আল্লাহ সুবহান ওয়া তাআলা বলা হচ্ছে যে সমস্ত স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় অবস্থান করেছিল, ওই সমস্ত স্থানের মধ্যে গিয়েও যদি দোয়া করা হয় দোয়া কবুল হবে।
আমরা নাঈম ভাই, যে আপনি যে স্থানগুলো যে বললেন, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে যে অনুষ্ঠানে যে বিভিন্ন স্থানে যে আমরা নাম শ্রবণ করে যাচ্ছি, এখন আমি কিভাবে জানবো? আজকে কিন্তু যখন আমি জানবো যে মক্কায় মুকাররমাতে এই সকল স্থানগুলোতে দোয়া কবুল হয়, মদিনায়ে তৈয়বাতে এই সকল স্থানে দোয়া কবুল হয়, প্রথম আমাকে জানতে হবে। আলহামদুলিল্লাহ, বিশেষভাবে যদি আমরা লিখিতভাবে যদি আমরা জানতে চাই, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নতের লিখিত দুটি কিতাব
রফিকুল হারামাইন,
একটি হচ্ছে রফিকুল হারামাইন, আর আরেকটি কিতাব আমরা চাইলে এখনই আমরা জিয়ারত করতে পারবো, যার নাম হচ্ছে আশেকান রসুলের 130টি ঘটনা। আলহামদুলিল্লাহ, এই দুটি কিতাব রফিকুল হারামাইন এই কিতাবটি, এরপরে এই রফিকুল হারামাইন কিতাব, আলহামদুলিল্লাহ এই যে কিতাব দুটি কিতাব, একটি কিতাব আমরা জিয়ারত করলাম, দ্বিতীয় কিতাবটি আমরা জিয়ারত করবো রফিকুল হারামাইন, মক্কা এবং মদিনার বন্ধু, অর্থাৎ দুই হারামাইনের বন্ধু। এই দুটি কিতাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলী, আপনি পিকচারে দেখতে পাচ্ছেন এখানে হযরত আসওয়াদের ছবি, বিভিন্ন বরকতময় স্থানের ছবি রয়েছে। এই স্থানগুলো কোথায় এবং কোন স্থানের পাশে একেবারে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত লিখেছেন, আমরা যে দুটি কিতাব যদি আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ আমরা দোয়া কবুলের স্থানগুলো আমরা অতি সহজে আমরা পেয়ে যাব।
এবং আমির আহলে সুন্নাতের আপনার হজের পদ্ধতি বিসিডি, হজ উমরার পদ্ধতি বিসিডি আছে, এবং মাদানী চ্যানেলের দুইটি অনুষ্ঠান জিয়ারাতে হারামাইনে তাইয়েবেন, এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন পবিত্র স্থান দেখানো হয়েছে এবং সেটা গুরুত্ব মর্যাদা তুলে ধরা হয়েছে। আরেকটি অনুষ্ঠান প্রিয় নবীর দেশে, এই যদি ইউটিউব থেকে যদি ডাউনলোড করে নেয় হাজিরা, ইনশাল্লাহ পবিত্র স্থানের জিয়ারত হলো এবং সেই স্থান বরকতময় হলো কি জন্য, সে ইতিহাস এই অনুষ্ঠানের মধ্যে বয়ান করা।
আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা পাই প্রিয় নবীর দেশে যে অনুষ্ঠান দেখার আমাদের সৌভাগ্য, সেখানে মোবাল্লিগ দাওয়াত ইসলামী স্বয়ং সেখানে গিয়ে যে কোন স্থানে আমরা কি দোয়া করব। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদেরকে বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছে। মাদানী চ্যানেলের সাথে যদি আমরা যদি সম্পর্ক রাখি, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা বর্তমানে পুরো পৃথিবীর বিভিন্ন বরকতময় স্থানগুলো, যেমন মাদানী চ্যানেলের যে আপনার সম্মানিত স্থানের যে জিয়ারত মাকামাতে মুকাদ্দাসা, সম্মানিত স্থানের জিয়ারত কিন্তু একটা অনুষ্ঠান রয়েছে। আমরা যদি নিয়মিত যদি আমরা মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হয়, তাহলে মাদানী চ্যানেলের মাধ্যমেও আমরা সেই স্থানগুলো জিয়ারত করার সৌভাগ্য হাসিল করতে পারব। আসলে যে আপনার বিশেষ করে যে এই কিতাবের মধ্যে পাশাপাশি 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্মানিত পিতা মুফতি নকী আলী খান রহমতুল্লাহ তাআলার বিশেষ কিতাব রয়েছে এই সম্পর্কে দোয়া, ফাজাইলে দোয়া। এই কিতাবটি যদি আমাদের সংগ্রহ করা যদি সম্ভব হয়, আমরা এই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ কোন স্থানে দোয়া কবুল হয় এর মধ্যে কিন্তু একটি স্থান উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার মকবুল বান্দা যেখানে আরাম করেন ওই স্থানে দোয়া কবুল হয়।
যেমন নাকি এতক্ষণ আমরা তো শুনলাম ওই পবিত্র স্থান যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা যাদের নসিবে রাখে এরাই যেতে পারে, সবার তো সৌভাগ্য হয় না। হয়তো মাদিনায় ছিলেন দর্শক শ্রোতা অনেকে বেদিব্যস্ত হয়েছে, অনেকে দোয়া করবে আল্লাহ আমাকে নসিব করো মদিনায় যাওয়ার, হজ্জে বাইতুল্লাহ নসিব করো, কিন্তু যারা যেতে পারে না তারা কি করবে? এর আগে বলে দিই দুইটা স্থান রয়ে গেল, এর মধ্যে আরেকটা হচ্ছে আপনার উহুদের পাহাড় আর জান্নাতুল বকি, উহুদের কবরস্থান, এগুলোর মধ্যেও কিন্তু দোয়া কবুল হয়। জান্নাতুল বকি মসজিদে নববী শরীফ,
জান্নাতুল মুআল্লার ব্যাপারে আমির আহলে সুন্নাত লিখেছেন যে জান্নাতুল মুআল্লা যেখানে, সেখানে অসংখ্য সাহাবা ইকরাম থেকে শুরু করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মাজারকে জান্নাতুল মুআল্লা, অর্থাৎ জান্নাতুল মুআল্লা হচ্ছে মক্কা মুকাররমার মধ্যে আর জান্নাতুল বাকি হচ্ছে মদিনায় তাইয়্যেবার মধ্যে।
এবার যেটা বলতে চাচ্ছিলাম, যারা হাজি সাহেব এরা সৌভাগ্য অর্জন করে, যারা উমরাতে যাবে, যারা আরো শরীফে যায় এরা তো সৌভাগ্য অর্জন করবে, এটা তো মাশাআল্লাহ ভালো। তো আমরা যারা রয়েছি দেশের মধ্যে বিভিন্ন আরো শরীফের বাইরে, তারা কি করবে? আমার এমন অনেক বান্দা আছে যাদের বৈঠককে কেউ বসলে, ওই বৈঠকের মধ্যে কেউ বসলে সে কখনো দুর্ভাগা ও বঞ্চিতদের অন্তর্ভুক্ত হবে না, দুর্ভাগা হবে না, বঞ্চিত হবে না। তাহলে বোঝা যাচ্ছে ওলামাদের মজলিস, ওলামায়ে আহলে সুন্নাতের মজলিস, আউলিয়া কেরামের মজলিস, ওই মজলিসের মধ্যে দোয়া কবুল হয়ে থাকে। তো ও সমস্ত সৌভাগ্যবান যারা ওলামায়ে আহলে সুন্নাতের সাহাবার সংস্পর্শের মধ্যে থাকে, যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি রয়েছে তাদের সঙ্গ অবলম্বন করে, এটা আলহামদুলিল্লাহ রয়েছে। এর মধ্যে আরো আসছে, বলা হচ্ছে হযরতে সাইয়্যিদনা মুসা আল কাজিম রাহমাতুল্লাহ আলাইহি,
কাজিম রাহমাতুল্লাহ
আলাইহি, ইনার রজাই মুবারক, এখানে দোয়া কবুল হয়। আর একটা দোয়া কবুল ব্যাপার আসছে, মাশাআল্লাহ আমাদের পিরানে পীর দস্তগীর মাহবুব ইসফাহানি, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, ইনার মাজার শরীফের ওই স্থানের মধ্যে দোয়া কবুল হয়। এভাবে হযরতে সাইয়্যিদনা মারুফ খারকি রহমতুল্লাহ আলাইহি, আমরা অনেকে নাম শুনেছি, ইনার ওই জায়গার মধ্যেও দোয়া কবুল হয়। এভাবে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি দরবারের মধ্যেও ওই পবিত্র স্থানের মধ্যে দোয়া কবুল হয়।
খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার দরবারে তো অসংখ্য ঘটনা দরবারে কবুল হয়েছে, যেমন বাদশাহ আলমগীর যখন আসলেন মাজার মোবারক জিয়ারত করার জন্য, তো একজন অন্ধ ব্যক্তি চোখ চাচ্ছিল না, আলো চাচ্ছিল, ইয়া খাজা আমাকে দৃষ্টি শক্তি দান করেন। তো তিনি যখন জিজ্ঞেস করলেন কতদিন ধরে, কয় অনেক দিন ধরে আমি চাচ্ছি, কয় আমি মাজারের ভিতরে যাচ্ছি, বের হওয়া পর্যন্ত তোমার যদি দৃষ্টি শক্তি তুমি ফিরে না পাও তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে। শেষ পর্যন্ত সে আবেদন করতে লাগলো কাকুতি মেনে তো ইয়া খাজা। এতদিন তো চোখের সমস্যা ছিল, এখন তো প্রাণের সমস্যা। যদি দৃষ্টি শক্তি ফিরে না পায় তাহলে তাও যে সময়ের বাদশাহ রয়েছে সে তো হত্যা করে দিবে। উনি যখন বাদশাহ আলমগীর যখন ফিরে আসলেন জিয়ারত করে, তো দেখলেন সে অন্ধ ব্যক্তি নিজের চোখের দৃষ্টি ফিরে পেল, ফিরে পেল। তখন তিনি বললেন, এতদিন তুমি অমনোযোগী হয়ে চাচ্ছিলে, এখন প্রাণের ভয়ে তুমি একনিষ্ঠতার সাথে চাচ্ছিলে, খাজা তোমাকে কি চোখের দৃষ্টি দান করে দিলে। তো আসলে এই ক্ষমতা খাজা গরিব নওয়াজের নিজে নিজে নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদত্ত ক্ষমতা বলেই, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরত রাখেন নিজের বান্দাদের মধ্যে এই ক্ষমতা দেওয়ার। তো এই জন্য আমরা যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, ভালোবাসি, একনিষ্ঠতার সাথে, আজকে শাহজালাল, শাহ পুরান, শাহ আলী বাগদাদি, শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ তাআলা, এদের মাজারে আশিকানে অলিয়া ছুটে যায় কেন? কিছু পায় তো বিদায়, আমার কাছে তো আসে না। যারা চলে হেঁটে বেড়ায়, যারা বাহ্যিক চোখে ক্ষমতা রাখে, তো তাদের কাছে তো মানুষ এত ভিড় জমায় না। কিন্তু শাহজালাল, শাহ পুরান, শাহ আলী বাগদাদি, এই যে ইনাদের উরুস মুবারক যখন হয়, একটা তো বাৎসরিক আছে, কিন্তু আপনি প্রতি বৃহস্পতিবারে যান বা প্রতি মাসের ১১ তারিখে চাঁদের তারিখে যান, দেখবেন হাজার হাজার লোকের সমাগম। তো কিছু পায় তো বিদায় সেখানে যায়, সমাধান হয় তো যায়, অন্যথায় যাবে কি জন্য? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিদের দরবারে যদি আমরা যাই, এই নিয়তে যায়, নিশ্চয় তারা আল্লাহর মকবুল বান্দা, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, তাদের উসিলায় আল্লাহ আমার দোয়াকে কবুল করবে, আমার ফরিয়াদকে কবুল করবে, এই নিয়ত নিয়ে, এই দৃঢ় বিশ্বাস নিয়ে যদি যাব, ইনশাআল্লাহ আমাদের দোয়াও কবুল হবে, আমাদের সমস্যার সমাধান হবে
মাশাআল্লাহ। এটার সাথে সাথে আরো বলা হচ্ছে আল্লাহর বলিদের মাজার শরীফ, যারা আল্লাহ তাআলার নেককার বান্দা, বিশেষ করে ওলামা এবং যারা মেক্কার বান্দা, এদের সংস্পর্শের মধ্যে দোয়া কবুল হয়। আর তাছাড়া বলা হচ্ছে একই ভাবে সমস্ত সকল আউলিয়ে কেরাম, সালেহীন, ধর্মীয় ব্যক্তিত্ব যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যারা আল্লাহ ও সমস্ত ব্যক্তিদের মাজার শরীফ রয়েছে, তাদের যেখানে বিশ্রাম করেছে, তারা যেখানে ইবাদত করেছে, ওই সমস্ত ইবাদতের স্থানগুলোতেও যদি বলা হচ্ছে দুনিয়া বা আখিরাতের জন্য দোয়া করা হয়, রুহানি ফয়েজ বরকত মিলবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেককার বান্দাদের ওসিলায় আল্লাহ চাইলে কি করবে, দোয়া
কবুল করবে। সুবহানাল্লাহ, ভারত আহমেদাবাদে আমরা যখন মাদানী কাফলা সফরে গেলাম, ওখানে একজন আল্লাহর ওলির মাজার রয়েছেন,
জি,
আপনার শাহে আলম, মকবুল আলম, দুটি মাজার আর কি বিভিন্ন জায়গায়। তো সেখানে একজন আল্লাহর ওলি শাহে আলম বা মকবুল আলম রহমতুল্লাহ মাজারের কাছে একটি পাথর রয়েছে, যা মাদানী চ্যানেলের মধ্যে দেখানো হয়েছে পাথরটি, যে এক ওই পাথরের এক সাইডে লোহা, এক সাইডে কাঠ, এক সাইডে পাথর, এবং এক সাইডে আজ এমন ধাতু যে আজ পর্যন্ত বিজ্ঞানীরা বলতেছে জানি না কি রয়েছে। ঘটনা রয়েছে যে সাহিবে মাজার, উনি রাত্রে যখন উঠলেন, উঠার পর ওই পাথরে তিনি হোঁচট খেয়ে জমিনে চলে আসলেন, অন্ধকার ছিল, তিনি হাত রেখে বললেন, এটা কি পাথর, না এটা কি লোহা, না এটা কাঠ, জানি না কি আছে। তো যেখানে যেখানে হাত রেখে যা বলেছেন সেটাই হয়ে গেল। বাস্তবে যদি কারো বিশ্বাস নয়, গিয়ে দেখে আসতে পারেন, এতটুক পাথর, মানে ওটে জিনিসটা যে ধাতু একসঙ্গে লেগা, এখানে আঠা দিয়ে লাগাইছে এরকম না, পুরো প্যাক করা পাথর, তারপরে লোহা, কাঠ, আর যেখানে বলা হয়েছে জানি না কি, তো সেখানে আজ পর্যন্ত বিজ্ঞানীরা তারা গবেষণা করেছে ওই ধাতুটাকে তারা ধরতে পারে। আচ্ছা, ওই পাথর যদি কেউ ভালো নিয়ত সহকারে, যদি নিয়ত তার যদি কবুল হবে, দোয়া কবুল হবে, তাহলে পাথর স্বাভাবিকভাবে উঠে যাবে। আর যদি তার ওই দোয়া কবুল হবে না বা মান্যত পুরো হবে না, সে যত শক্তিশালী থাকুক না কেন, নড়াচড়া করতে পারবে, উঠাতে পারবেন এমন। তো সেই পাথরটি আমির আহলে সুন্নাহ তো সেই জায়গার মধ্যে গিয়েছেন, এবং সেই পাথরের ব্যাপারে বলা হয়েছে যে পাথর উঠালে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে দোয়া কবুল হয়ে যায়। এই যে আল্লাহর ওলিদের সঙ্গে যে কি সম্পর্ক থাকার কারণে একটি জিনিস বরকতময় হয়ে যায়, এটা অস্বীকার করা যাবে না। এটা কোরআনুল করিমের মধ্যেও আমরা এ পর্যন্ত যে আলোচনা শুনলাম, সাফা ও মারওয়া দেখেন দুইটি পাহাড়, এই পাহাড় বরকতময় হলো কেন, একজন আল্লাহর নেকার বান্দির সম্পর্কের কারণে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে নিজের নিদর্শন সময়ের মধ্যে একটি নিদর্শন বলেছেন। তো এই জন্য আল্লাহ তাআলা যারা নেককার বান্দা আল্লাহর ওলিরা যারা আছেন এদের কাছে যাওয়া উচিত। এখানে গেলে ইনশাআল্লাহ সমাধান হবে। হ্যাঁ, শরীয়ত যে বিধান আমাদেরকে দিয়ে দিয়েছে সেই বিধান অনুযায়ী আমাদেরকে কি আমল করা উচিত, তাহলে ইনশাআল্লাহ আজ্জাবাজাল এর বরকত আমরা পাবো ইনশাআল্লাহ।
সুবহানাল্লাহ। আসলে আমরা তো দোয়া করি আল্লাহর কাছে, আর এই সকল স্থানগুলো হচ্ছে ওয়াসিলা, মাধ্যম। আলহামদুলিল্লাহ এই আমল ছিল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে, এই আমল ছিল সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে। এভাবে আমাদের শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, মাযহাবের ইমাম থেকে শুরু করে যত ওলি, দরবেশ, পীর, বুজুর্গ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আপনি তাদের জীবনী আপনার যখন আপনি অধ্যয়ন করবেন তখন দেখতে পাবেন যে তারা এই সকল বরকতময় স্থানে দোয়া করতেন। আল্লাহর নবী হযরত সাইয়েদনা ইসমাইল যবিউল্লাহ অর্থাৎ ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামকে ওনার আব্বা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম যে স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে যবাই করার জন্য যেখানে নিয়ে গেলেন, যে স্থানটা তিনাকে কোরবান করার জন্য যেখানে নিয়ে গেলেন, তিনাকে শোয়ালেন যে স্থানে জান্নাত থেকে দুম্বা অবতীর্ণ হলো, কিতাবের মধ্যে লেখা হয় ও স্থানে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে। এই যে এই জায়গার যে বিশেষত্ব ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের সংস্পর্শ, ওনার দেহ মুবারক যে জমিনের সাথে লাগলো, যে জমিনের মধ্যে জান্নাতি দুম্বা যে জমিনের মধ্যে এসে স্থাপন করলো আসলো, ওই স্থানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়ার জন্য যারাই দোয়া করবে ওই স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়াকে কবুল করেন। যেমন আমরা হযরত সুয়াদের ব্যাপারে আমরা শুনলাম, যেখানে যে জিনিসটাকে চুম্বন করার জন্য হাজিরা বেকারার হয়ে যায়, কার আগে কে সেখানে কি চুম্বন করবে। এই হযরত আসওয়াদ কিতাবের মধ্যে লেখা যে জান্নাত থেকে সর্বপ্রথম যেখানে আসলেন ওটা ছিল জবলে আবু কুবাইসের ব্যাপার আসলো, এই পাহাড়ের উপরে এই স্থানে প্রথমেই আসলো
আদম আলী সালাতামের সাথে।
হ্যাঁ, আদম আলী সালাতামের তো রেওয়ায়তের মধ্যে রয়েছে যে দুইটা স্থান, জবলে আবু কুবাইসের ব্যাপারে রয়েছে যে আদম আলী ইসলামের কি মাজার মোবারক ওখানে, দুইটা স্থানের ব্যাপারে আসছে। এখানে এই যে জবল আবু কুবাইসের ব্যাপারে আমি শুনলাম, যখন এই বরকতময় জিনিসগুলো আদম আলাইহিস সালাম, এরপরে আপনার হযরত সুয়াদ এখানে আসলো, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, এই পাহাড়টা এত সম্মানিত হয়ে গেল, মক্কাবাসীরা যখন অনাবৃষ্টির সময় সেখানে দোয়া করতেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করতেন, আর ওই স্থানে উঠে বিশেষ করে চাঁদকে স্পষ্টভাবে দেখা যেত। এখনো বর্তমানে সে স্থানে মসজিদে হেলাল অথবা মসজিদে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এভাবে সেখানে বর্তমানে আলহামদুলিল্লাহ মসজিদ নির্মাণ করা হয়েছে। আসলে এই যে বিষয়গুলো সেখানে আমরা দোয়া করব, সেখানে কি দোয়া তো আল্লাহর কাছে করব। আজকে আমরা বলি যে এখানে কি, ওখানে কি, এটা কি, আল্লাহর কাছে, আল্লাহর কাছে তো দোয়া করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম শিক্ষা দিয়েছেন যে তোমরা এই স্থানে দোয়া করো আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করবে, এই স্থানটা হলো বসিলা। আর হযরত আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের স্থানে দোয়া করলে দোয়া কবুল হয়।
সুবহানাল্লাহ।
এই আমির আহলে সুন্নতের লিখিত কিতাব থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের স্থান, আমরা তো মক্কায় মুকাররমাতে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন যারা গিয়েছেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক দেয় আমরা ইনশাআল্লাহ সেই প্রিয় ভূমিতে আমরা হাজির হব। ওই স্থানটি আমরা যখন জানতে পারবো যে কোথায়, তখন সেখানেই আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। কিতাবের মধ্যে লেখা হয় ওই স্থানে যাওয়ার সহজ মাধ্যম হচ্ছে যে আপনি মারওয়া পর্বতে যে কোনো নিকটবর্তী দরজা দিয়ে বাহিরে চলে আসুন। সাফা এবং মারওয়ার ব্যাপারে যে আপনি শুনলাম, যে মারওয়া যে পাহাড়, এই মারওয়া পাহাড়ের যে কোনো বিভিন্ন দরজা আছে, যে কোনো দরজা দিয়ে আপনি বাহিরে চলে আসুন, আসার সাথে সাথে আপনার সামনে নামাজিদের জন্য অনেক বড় একটি ঘেরাও আপনি দেখতে পাবেন, যেখানে পাহাড় থেকে বের হওয়ার পরে যে ঘেরাও যে অংশ যেখানে নামাজ আদায় করা হয়, এই ঘেরাও এর এক অপর প্রান্তে এক মহত্বপূর্ণ স্থানটি নিজের আলো ছড়াচ্ছে, এর পাশেই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দূর থেকে দৃষ্টিগোচর হবে। ওই স্থানটা যে স্থানটাতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেন, ও স্থানে খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সম্মানিতা আম্মাজান রহমতুল্লাহ তাআলা আলাইহা সেখানে মসজিদ নির্মাণ করেন। বর্তমানে এই মহান বরকতময় স্থানটিতে লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে একটি লাইব্রেরি রয়েছে। তো ওই স্থান যখন আমরা মারওয়া পাহাড় থেকে যখন আমরা বের হব সেখানে আলহামদুলিল্লাহ মসজিদ এবং বিশেষ করে বর্তমানে সবচাইতে পরিচিতির জন্য সেখানে একটি লাইব্রেরি রয়েছে। ওই লাইব্রেরির ওই অংশে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই পৃথিবীতে তশরিফ এনে পুরা জগৎকে আলোকিত করলেন, অন্ধকারকে দূর করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে আগমন করার সাথে সাথে সর্বপ্রথম আমার নবীর কদমকে যে মাটি চুম্বন করেছে ওই মাটি, ওই স্থানে যদি আমরা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা আজকে মুবাল্লিগে দাওয়াতে ইসলামী থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন স্থান যে সকল স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার দোয়াকে ফরিয়াদকে আল্লাহ তাআলা কবুল করেন আমরা শ্রবণ করলাম। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। দোয়াতে আমরা কি প্রণতা করব না, যত বেশি আমরা দোয়া করতে পারি। সর্বশেষ একটা হাদিস শরীফ আমরা শ্রবণ করি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে আমার উম্মতের জন্য দুটি হাতিয়ার, এই দুটি বস্তু যদি উম্মতের সাথে থাকে তখন তারা সকল প্রকারের মুসিবত থেকে তারা বিপদ থেকে বেঁচে যাবে। এক নম্বর হচ্ছে ওযু আর দ্বিতীয় নম্বর হচ্ছে দোয়া। এই কারণে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই মাদানী মহলের মধ্যে দোয়ার যে প্রশিক্ষণ, সবসময় দোয়া শেখানো হয়। মাদানী কাফালা তো আলহামদুলিল্লাহ দোয়া শেখানো হয়, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া, ঘর থেকে ঢুকতে দোয়া, প্রতিটি স্থানে যাওয়ার সময় আপনি কিভাবে দোয়া করবেন, দোয়ার মাধ্যমে আপনি বাজারে যাবেন সেখানেও দোয়া, ঘুম যাবেন সেখানেও দোয়া, ঘুম থেকে উঠে সেখানেও দোয়া। আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটি মুহূর্তে দোয়া করার শিক্ষা দিয়েছেন। অবশ্যই আমরা দোয়া করব, বিশেষ স্থানে যখন আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের ওই স্থানের বসিলায় আমাদের দোয়াকে অতি তাড়াতাড়ি কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আজকের অনুষ্ঠানে যা শ্রবণ করলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মোতাবেক আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা অনুষ্ঠানে আমরা একেবারে শেষের দিকে, আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমায়কা ছেড়ে কে নাও না মদনী মদিনেওয়ালে, আমায়েক তু দিদার দাও না মদনী মদিনেওয়ালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার তখন এই দেহ পে আমার, আমার স্বপনে আসনা মদনী মদিনেওয়ালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে ہاتھ پہلا ہو سلام سمے بج میں ہے دایت پہلا ہو سلام غوثِ اعظم امام مصطفیٰ پہلا ہو سلام ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پہلا ہو سلام مصطفیٰ جان رحمت پہلا ہو سلام سمع بج ہدایت پہلا ہو سلام.
الصلاۃ والسلام علیک رسول اللہ وعلی علیکم حبیبک یا حبیب اللہ. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. الصلاة والسلام علیک نبی اللہ وعلى آلک واصحابک یا نور اللہ بحق لا الہ الا اللہ محمد رسول اللہ.
رحمت پورن حق پربھا تمار رحمت پورن حق پربھا تمار تہجد آر فجر ابھاس تھے جار رحمت پورن প্রভাত হয় তার।